الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدني چنلير درشق بريندو কাছে কিংবা দূরে থেকে দেশ কিংবা প্রবাস থেকে যারাই আমাদের দেখছেন সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। আপনারা দেখছেন আপনাদের সকলের পছন্দনীয় অনুষ্ঠান আরশের মেহমান। এই অনুষ্ঠানে আমরা অত্যন্ত চমৎকার কিছু বিষয়, কিছু আকিদার, কিছু ইমানের সাথে সম্পর্কিত, আহলে সুন্নত ওয়াল জামাতের বিশ্বাসের সাথে সম্পৃক্ত বিষয়গুলো জানার শোনার সৌভাগ্য অর্জন করছি। ইনশাল্লাহ আজও এর ব্যর্থই করবে না। আজও আমরা অত্যন্ত চমৎকার কিছু ঘটনা, কিছু শিক্ষণীয় বিষয় এবং আমাদের আকিদার সাথে, আমাদের বিশ্বাসের সাথে সম্পৃক্ত কিছু বিষয় আমরা জানার সৌভাগ্য অর্জন করব। তবে আসুন অনুষ্ঠানের শুরুতে আমরা একটি দুরুদ শরীফের ফজিলত শ্রবণ করে নিই। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা আলাইয়া লাম ইয়ালজিন নার, অর্থাৎ যে আমার প্রতি দুরুদ শরীফ পাঠ করবে সে আগুনে প্রবেশ করবে না, অর্থাৎ জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ, আমরা সকলেই চাই জাহান্নাম থেকে মুক্তি পেতে, পরিত্রাণ পেতে এবং জান্নাতে প্রবেশ করতে। সুতরাং এর জন্য আমাদের জন্য করণীয় হচ্ছে দুরুদ শরীফ পাঠ করা। আসুন অনুষ্ঠানের বরকতে একবার দুরুদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আমরা অত্যন্ত ইন্টারেস্টিং একটি বিষয় নিয়ে আলোচনা করব, যে মেরাজ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এটা আমাদের মাঝে প্রসিদ্ধ এবং এই বিষয়ে দুইটি সূরার মধ্যে আলোচনা হয়েছে, সূরা বনী ইসরাইল এবং সূরা নজমের মধ্যে। এছাড়াও কিন্তু অন্য অন্য কতিপয় আম্বিয়ায়ে কেরাম মেরাজ করেছেন, তবে তাদের মেরাজ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের তুলনায় সেটা ছিল সংক্ষিপ্ত, সেটার পরিধি ছিল কম। তো সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব, যে অন্যান্য আম্বিয়ায়ে কেরাম মেরাজ করেছেন সেটা কেমন ছিল, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেরাজ করেছেন সেটাই বা কেমন ছিল। প্রত্যেকটা মেরাজই অবশ্যই সম্মানের ছিল, অন্যান্য আম্বিয়া কেরামকে যে মর্যাদা আল্লাহ পাক দান করেছেন সেটাও অত্যন্ত সম্মানের, সেটাও অত্যন্ত মর্যাদার, সেটা অত্যন্ত গৌরবের। তবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মেরাজ দ্বারা আল্লাহ পাক ধন্য করেছেন সেটা মর্যাদা, সেটার যে পরিধি রয়েছে, সেটার যে ব্যাপকতা রয়েছে, সেটা আমাদের বলে প্রকাশ করা, ভাষায় প্রকাশ করার মতো আমাদের কাছে কোনো ভাষা নেই বা আমাদের কাছে ওই রকম ইলমও নেই, জ্ঞানও নেই। তবু আমরা বরকতের জন্য চেষ্টা করব অন্যান্য আম্বিয়া কেরামের যে মেরাজ হয়েছে এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মেরাজ হয়েছে তার মধ্যে পার্থক্য কী ছিল। আসুন আমরা সে বিষয়ে আলোচনা শুরু করি। আমরা জানি হযরত সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ পাকের অত্যন্ত জলিলুল কদর একজন রাসূল ছিলেন, উলুল আজম যে রসুলগণ ছিলেন তাদের মধ্যে অন্যতম তিনি ছিলেন এবং তার আলোচনা কোরআনে পাকের মধ্যে সবচেয়ে বেশি এসেছে আম্বিয়া কেরাম যারা ছিলেন তাদের মধ্যে হতে। তিনিও আল্লাহ পাকের নিকট আরজি জানিয়েছিলেন যে আমি তোমার সাক্ষাৎ চাই, আমি তোমাকে দেখতে চাই। তো সেই ঘটনাটি কী ছিল, কোরআনে পাকের মধ্যে এই ব্যাপারে আলোচনা এসেছে, আমরা আসুন একটু বিস্তারিতভাবে তা জানার চেষ্টা করি। হযরত সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের ব্যাপারে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়ালাম্মা জাআ মূসা লিমিকাতিনা ওয়াকাল্লামাহু রাব্বুহু ক্বালা রাব্বি আরিনি আনজুর ইলাইক ক্বালা লান তারানি ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল ফাইন ইস্তাকারা মাকানাহু ফাসাউফা তারানি ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল জাআলাহু দাক্কা ওয়া খারা মূসা সাইকা। তো এই আয়াতের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করছেন, যখন মূসা আমার ওয়াদার স্থানে আসলো, ওয়াকাল্লামাহু রাব্বুহু এবং তার প্রতিপালক তার সাথে কালাম করলেন, ক্বালা রাব্বি আরিনি আনজুর ইলাইক, যখন কালাম শেষ হলো তখন এই কথা বলার কারণে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের অন্তরে শোক জাগ্রত হলো যে আল্লাহ পাকের দিদার করতে চান। তো তিনি বললেন, ক্বালা রাব্বি আরিনি আনজুর ইলাইক, হে আমার রব আমি তোমাকে দেখতে চাই। ক্বালা লান তারানি, আল্লাহ পাক বললেন তুমি আমাকে কখনো দেখতে পারবে না। ওয়ালাকিন ইনজুর ইলাল জাবালি, হ্যাঁ যদি তুমি এই পাহাড়ের দিকে তাকাও, ফা ইন ইস্তাকাররা মাকানাহু, আর পাহাড় যদি নিজ জায়গায় স্থির থাকে, فسوف تروني তাহলে তুমি আমাকে দেখতে পারবে ফালাম্মা তাজাল্লা রব্বুহু লিল জাবালি যখন আল্লাহ পাক তার বিশেষ তাজাল্লি দিলেন পাহাড়ে জাআলাহু দাক্কাউ ও খর মূসা সাইক তখন সেই বিশেষ তাজাল্লি সেই পাহাড়কে চূর্ণ বিচূর্ণ করে দিল আর মূসা আলাইহিস সালাতু ওয়াসালাম বেহুশ হয়ে পড়ে গেলেন তো এই ছিল সেই মেরাজের ঘটনা তো এই মেরাজের মধ্যে হযরত সাইয়েদুনা মূসা আলাইহিস সালাতু ওয়াসালাম ওয়াদার স্থানে উপস্থিত হলেন অর্থাৎ তুর পাহাড়ে গেলেন সেখানে মূলত মেরাজ হয়েছে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসালামে যখন আল্লাহ পাকের সাথে কথা বললেন তখন মনের মধ্যে এক আকাঙ্ক্ষা তৈরি হলো আল্লাহ পাকের সাথে কথা বললেন সেই কথার মিষ্টতাই বা কীরকম ছিল কত সুমধুর ছিল সেই মুহূর্তটা তো মনের মধ্যে এক আকাঙ্ক্ষা তৈরি হলো যে আল্লাহ পাক তুমি তো আমাকে কালিমুল্লাহ করেছ তুমি আমাকে কথা বলার মাধ্যমে ধন্য করেছ আমি তোমার সাথে সরাসরি কথোপকথন করেছি আমি তোমার দিদার চাই আমি তোমাকে দেখতে চাই তো আল্লাহ পাক বললেন হে মূসা এটা সম্ভব না তুমি পারবে না হ্যাঁ যদি এই পাহাড় স্থির থাকে আমার তাজাল্লি সহ্য করতে পারে তাহলে পারবে কিন্তু যখন আল্লাহ পাক তাজাল্লি দিলেন তো পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে গেল আর মূসা আলাইহিস সালাতু ওয়াসালাম অচেতন হয়ে গেলেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসালামের প্রতি যখন বিশেষ তাজাল্লি প্রদান করা হলো যেমনটা আমরা হাদিসে মধ্যেও দেখতে পাই হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন যে লাম্মা কাল্লামাল্লাহু মূসা যখন আল্লাহ পাক মূসা আলাইহিস সালাতু ওয়াসালামের সাথে কথা বললেন কানা ইউবসিরু দাবিবান নামলি আলা সাফা ফিল লাইলাতি যালমাই মিন মাসিরতি আশারতি ফারাসিখ অর্থাৎ হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসালাম যখন আল্লাহ তাআলার সাথে কথা বলেন তখন অন্ধকার রাত্রেও তিনি কালো পিঁপড়াকে দশ ফারসাখ অর্থাৎ ৩০ মাইল দূর থেকেও তিনি কি করতেন দেখে নিতেন আল্লাহু আকবার কাবীর যখন মূসা আলাইহিস সালাতু ওয়াসালাম আল্লাহ পাকের দিদার করেন তো এক তাজাল্লি তিনি পেয়েছিলেন দেখেছিলেন সেই তাজাল্লি পাওয়ার কারণে ৩০ মাইল দূরে অন্ধকার রাতে কালো পিঁপড়া হাঁটাচলা করছে তিনি সেটাও কি করতেন দেখে নিতেন তো উলামায়ে কেরামগণ এখানেই বলেন যে মূসা আলাইহিস সালাতু ওয়াসালাম তো আল্লাহ পাককে দেখেননি শুধুমাত্র আল্লাহ পাক ৭০,০০০ পর্দা থেকে এক দিরহাম সমপরিমাণ এক তাজাল্লি দিয়েছিলেন যেই তাজাল্লিতে তুর পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে সেই তাজাল্লিকে দেখার কারণে মূসা আলাইহিস সালাতু ওয়াসালামের যদি এই ফজিলত অর্জিত হয় ৩০ মাইল দূরে অন্ধকার রাত্রে কালো পিঁপড়া হাঁটা চলাফেরা করছে আর মূসা আলাইহিস সালাতু ওয়াসালাম তা দেখে নিচ্ছেন তো সেই হাবিবের অবস্থা কীরকম হবে যার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন মা যা গল বাসারু মা তগ যে আমার হাবিব যখন আমার দিকে দেখেছে তার দৃষ্টি না ফিরেছে না অতিক্রম করেছে তো সেই দৃষ্টিশক্তির ব্যাপারে কী বা বলতে পারি আমরা সেটা পাওয়ার সেই দৃষ্টিশক্তির সক্ষমতা কেমন হতে পারে আল্লাহ আকবার যেমনটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন যে আল্লাহ পাক নিজের কুদরতি হাত আমার দুই কাঁধের মাঝখানে রেখে দিলেন সমস্ত মাখলুক সমস্ত কিছু আমার চোখের সামনে ভেসে উঠল আর আমি সব কিছু দেখে নিলাম পরিচয় জেনে নিলাম সুতরাং সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ পাকের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে নিয়েছেন তো আল্লাহ পাক তাকে সেই দৃষ্টি দিয়েছিলেন এটা তো স্বাভাবিক বিষয় যিনি সকল নবীদের সর্দার তিনি হচ্ছেন আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ক্ষমতা যেহেতু মেরাজটাই হয়েছে অন্য লেভেলের তো সেই মেরাজের প্রত্যেকটা বিষয় অন্য লেভেলের হবে এটাই স্বাভাবিক যেমনটা আমরা এখানে পেয়েছি তো এর মাধ্যমে আমরা বেশ কয়েকটি পার্থক্য দেখতে পেলাম যে মূসা আলাইহিস সালাতু ওয়াসালাম আল্লাহ পাকের সাথে যে মেরাজ হয়েছে সেটা তুর পাহাড়ে হয়েছে কথোপকথন হয়েছে দেখা হয়নি সেখানে মূসা আলাইহিস সালাতু ওয়াসালাম নিজে গিয়েছিলেন আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক ডেকে নিয়ে গিয়েছিলেন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র আল্লাহ পাকের সাথে কথোপকথন করেননি বরং কী করেছেন দিদারও করেছেন তো এই বেশ কয়েকটি পার্থক্য রয়েছে আমরা আরেকজন নবীর সম্পর্কে জানি যিনি ঊর্ধ্ব ভ্রমণ করেছিলেন যিনি জান্নাত দেখেছেন জাহান্নামও দেখেছেন তিনি হচ্ছেন হযরত সাইয়্যিদুনা ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসালাম সুতরাং ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসালাম জাহান্নাম দেখেছেন জান্নাতে গিয়েছেন জান্নাতের বিভিন্ন নাজ নেমত দেখেছেন তো এটা হচ্ছে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসালামের মেরাজ ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসালামের মেরাজ কেমন ছিল তিনি কীভাবে সে জান্নাতে গেলেন তিনি এখনও পর্যন্ত জান্নাতে আছেন সেটার কারণই বা কী রয়েছে আল্লাহু আকবার, খুবই চমৎকার ঘটনা রয়েছে, সংক্ষিপ্তভাবে ইনশাল্লাহ আমরা সেটা শোনার চেষ্টা করব। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হযরত সাইয়েদুনা ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসসালাম অত্যন্ত পরহেজগার, মুত্তাকি, ইবাদত পরায়ণ ছিলেন। তিনি আল্লাহ পাকের নবী ছিলেন। তিনি সপ্তাহের তিন দিন মাখলুকের খেদমত করতেন, মানুষকে সাহায্য করতেন, মানুষের কল্যাণে এগিয়ে যেতেন এবং চার দিন তিনি জমিনে বিচরণ করে বিভিন্ন জায়গায় আল্লাহ পাকের ইবাদত করতেন। তার ইবাদতটা এতটাই পছন্দনীয় ছিল আল্লাহ পাকের, এমনকি হযরত সাইয়েদুনা আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামেরও অত্যন্ত পছন্দ ছিল এবং তাকে খুব ভালোবাসতেন। একদা হযরত সাইয়েদুনা আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে এসে বললেন, আমি আপনার সাহচর্য লাভ করতে চাই, আমি আপনার সঙ্গে থাকতে চাই। তখন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন যে এটা তোমার দ্বারা সম্ভব নয়। তখন তিনি বললেন, আল্লাহ তাআলা তৌফিক দিলে কেন সম্ভব নয়, আমি চেষ্টা করব। তো তারা একত্রে সফর শুরু করলেন। প্রথম দিন দিনের শেষ ভাগে তারা একটি ছাগলের পালের পাশ দিয়ে যাচ্ছিলেন। যখন পাশ দিয়ে যাচ্ছিলেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসসালামকে বললেন যে আমরা রাতে কোথায় থাকি বা না থাকি এর তো কোনো সঠিক জানা নেই, আর সেখানে আমরা খাবই বা কি, আপনি এখান থেকে একটি ছাগল নিয়ে নিন, আমাদের পর্যাপ্ত পরিমাণে হয়ে যাবে। তখন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন যে তুমি এটা কি বলছো, অন্য ব্যক্তির ছাগল আমরা কিভাবে নিতে পারি, আমরা যেখানেই যাই না কেন আমাদের রিজিক যা রয়েছে আমাদের তাকদিরে আল্লাহ পাক সেখানে তা পৌঁছে দিবেন। সুতরাং তিনি সেখানে চলে গেলেন, রাত্র হলো, আল্লাহ পাকের পক্ষ থেকে যা রিজিক তিনি পেতেন সেটা পেয়ে গেলেন। যখন হযরত সাইয়েদুনা আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে বললেন যে খাবার নাও, তখন তিনি বললেন আমার খাবারের প্রয়োজন নেই। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসসালাম খাবার খেয়ে ইবাদতে দাঁড়িয়ে গেলেন। হযরত সাইয়েদুনা আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামও ইবাদত করলেন। তো ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসসালাম ইবাদত করে ক্লান্ত হয়ে গেলেন এবং ঘুমিয়ে গেলেন। যখন দেখলেন যে এই বান্দা যার ব্যাপারে আমি ধারণা করেছিলাম সে পারবে না, সে দেখছি খাবারও খেলো না, ইফতারও করলো না, এখন দেখি আবার ক্লান্ত হচ্ছে না, সে ইবাদত করেই যাচ্ছে। পরের দিন আবারও সফর শুরু করলেন। তো সফর করতে করতে দেখলেন রাস্তায় বাগানের খেজুরের বাগান রয়েছে। আবারও আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন যে আমাদের জন্য কিছু খেজুর নিয়ে নিন, আমরা রাতে কোথায় থাকি না থাকি সেটা তো জানি না। তখন তিনি বললেন কিভাবে নিতে পারি, এটা তো আমার না, আল্লাহ পাক যা রিজিক দেওয়ার আমরা যেখানে থাকি না কেন সেখানে পৌঁছে যাবে। আবার রাত্র হলো, আবারও একই অবস্থা, খাবার এলো, তাকে অফার করলেন, তিনি গ্রহণ করলেন না যে আমার খাবারের কোনো প্রয়োজন নেই। তিনি আবারও ইবাদত করতে লাগলেন। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি ক্লান্ত হলেন, শুয়ে পড়লেন, রেস্ট নিলেন। পরের দিন যখন আবারও একই অবস্থায়, তখন হযরত সাইয়েদুনা আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসসালাম প্রশ্ন করেই বসলেন যে তোমাকে আমার কোনো মানুষ মনে হচ্ছে না, সাধারণ মানুষ। তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন যে হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, আমি মানুষ নই, আমি হচ্ছে আজরাইল। যখন তিনি তার পরিচয় দিলেন, তখন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন যে তুমি আমার কাছে এসেছো, কোনো সংবাদ কি আমার জন্য রয়েছে, আল্লাহ পাকের কোনো হুকুম কি তোমার কাছে রয়েছে, অর্থাৎ আমার কি জান তুমি কবজ করে নিবে। তখন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন যে না, আল্লাহর আদেশ যদি থাকতো তাহলে আমি লেট করতাম না, কোনো সুযোগই পেতেন না আপনি, তো তুমি আমার সঙ্গ কেন নিলে। বলে যে এই জন্য আমি আপনার সঙ্গ নিয়েছি, আপনাকে খুব ভালো লাগে। তখন হযরত সাইয়েদুনা ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসসালাম তাকে তিনটি আবদার করলেন। প্রথম আবদার হচ্ছে যে মৃত্যু যন্ত্রণা কীরকম এটা আমি একটু ভোগ করতে চাই। তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন যে এটা আল্লাহর আদেশ ছাড়া হবে না। আল্লাহ তাআলার আদেশ পেলেন, তাকে মৃত্যুর যে স্বাদ রয়েছে তিনি তার রূহ কবজ করে নিলেন, অতপর আবার রূহ দিয়ে দিলেন এবং শরীর মাসাহা করলেন। আবার তিনি জাগ্রত হলেন, জিজ্ঞাসা করলেন যে আপনি মৃত্যু স্বাদ কীরকম অনুভব করলেন। তো ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন যে আমি তো মানুষদেরকে মৃত্যু সম্পর্কে বলেছি এবং শুনেছি, আমি যা বলেছি এবং যা শুনেছি তার চেয়েও কঠিন এই বিষয়টা। তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন আমার কারণে, সঙ্গ অবলম্বন করার কারণে আপনি এই কষ্ট পেলেন, আমি এটা চাইনি। তখন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন যে আমার আরও খাহিশ আছে, আমি চাই জাহান্নাম দেখতে। বলেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন যে আমি আশাবাদী যে আপনি জাহান্নামে যাবেন না, কারণ আপনি আল্লাহর নবী রয়েছেন, আপনি জাহান্নাম দেখে কি করবেন? তখন তিনি বলেন যে আমি জাহান্নাম থেকে দেখে নিজের মধ্যে ভয় তৈরি করতে চাই এবং আমি আরও বেশি ইবাদত করতে চাই। তখন আল্লাহ পাকের আদেশ মোতাবেক আবারও নিয়ে যাওয়া হলো এবং সেখানে যখন যাওয়া হলো জাহান্নামের যে দারোগা ছিল তাকে নক করা হলো এবং বলা হলো আমি আজরাইল। তো জাহান্নামের দারোগা ভয় পেয়ে গেল এবং তারা বলল যে আল্লাহ পাকের কোনো আদেশ কি রয়েছে? তখন তিনি আবারও বললেন আল্লাহ পাকের আদেশ থাকলে আমি তোমাকে বিন্দু পরিমাণেও সময় দিতাম না। তো কী জন্য এসেছেন? তো বলেন ইদ্রিস আলাইহিসসালাম এসেছে, তিনি জাহান্নাম একটু দেখতে চান। তো সুই পরিমাণ কি করা হয়েছিল, খুলে দেওয়া হয়েছিল। তো সেটার যে তাপ রয়েছে, বিষয় রয়েছে, তিনি অচেতন হয়ে যান। আবারও আজরাইল আলাইহিসসালাম স্পর্শ করেন, হুশ ফিরে পান। তো বলেন যে আমার জন্য আপনি কষ্ট করছেন। তখন আবারও হযরত সাইয়েদুনা ইদ্রিস আলাইহিসসালাম বলেন যে আমি সর্বশেষ জান্নাত দেখতে চাই, এটাই আমার আকাঙ্ক্ষা, এরপর আমার কোনো আর খাহিশ নেই, আকাঙ্ক্ষা নেই। তখন তিনি বললেন যে ঠিক আছে, আমি তো এটা আশা করি যে আপনি জান্নাতিদের একজন। তো ইদ্রিস আলাইহিসসালামকে জান্নাতে নিয়ে যাওয়া হলো। যখন তিনি জান্নাত দেখলেন, জান্নাতের সুগন্ধি রয়েছে, জান্নাতের শীতল হাওয়া রয়েছে, তো এক গাছের নিচে তিনি ধরে বলেন যে আমি জান্নাত থেকে আর বেরোব না। তখন আজরাইল আলাইহিসসালাম বলেন যে এটা কীরকম, আপনি আবার দুনিয়ায় যাবেন এবং কিয়ামতের ফয়সালা হওয়া আগ পর্যন্ত এই জান্নাতে আর আপনি প্রবেশ করতে পারবেন না, তো আপনি কিভাবে যাবেন না, যাওয়া তো উচিত। তখন ইদ্রিস আলাইহিসসালাম বললেন যে তুমি যদি এই ব্যাপারে আমার সাথে মুনাজারা করতে চাও তাহলে আমি মুনাজারা করতে প্রস্তুত। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আওয়াজ এলো যে হে আজরাইল, সে কী দলিল দিতে চায় তা তুমি শুনো, আমরা সেই দলিলগুলো ইনশাল্লাহ শোনার চেষ্টা করব। তিনি তিনটি দলিল দিয়েছেন এবং সেই দলিলগুলো মূলত আল্লাহ তাআলার কালাম, যার কারণে হযরত সাইয়েদুনা আজরাইল আলাইহিসসালাম সেগুলোকে রদ করতে পারেননি। প্রথম দলিল হচ্ছে যে তিনি বলেন আল্লাহ পাক বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীরই মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে। তো এই যে আল্লাহ তাআলা বলেছেন প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে, এটা কিন্তু একবার, একাধিকবার নয়। সুতরাং আমি মৃত্যুর স্বাদ ইতিমধ্যে ভোগ করে ফেলেছি, সুতরাং তুমি আমাকে আবার দুনিয়ায় নিয়ে কিসের মৃত্যুর স্বাদ দিবে? আমি তো একবার যেটা আল্লাহ তাআলার প্রতিশ্রুতি সেটা তো হয়ে গেছে আমার সাথে, সুতরাং এই ক্ষেত্রে তুমি আমাকে দুনিয়ায় নিয়ে আবার যে আমার মৃত্যু দিবে এটা সম্ভব না, কারণ আল্লাহ তাআলার প্রতিশ্রুতি আমার উপর হয়ে গিয়েছে। দ্বিতীয়ত তিনি বলেন ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমাম মাকদিয়া, যে প্রত্যেক বান্দায় জাহান্নামকে কি করবে, অতিক্রম করবে। আর এই যে প্রতিশ্রুতি রয়েছে আল্লাহ তাআলার, এটা একদম সিদ্ধ, এই কথাটা বাস্তবায়িত হবেই। কান আলা রব্বিকা হাতমাম মাকদিয়া, তো তিনি বলেন এটাও হয়ে গেছে। ওয়াইম মিনকুমিল্লা ওয়ারিদুহা, প্রত্যেক ব্যক্তিকে কি করতে হবে, জাহান্নাম অতিক্রম করে আসতে হবে। তো আমি তো ইতিমধ্যে জাহান্নাম অতিক্রম করে এসেছি, জাহান্নাম দেখেছি, সেখানটা হয়েই এসেছি আমি, তো এখন আবার আমাকে এই রাস্তা অতিক্রম করে জান্নাতে আসতে হবে, এটা তো হয় না। আর আল্লাহ তাআলার এই প্রতিশ্রুতি এটা দ্বিতীয়বার হবে এ ব্যাপারও না, একবারই হবে, সুতরাং এটাও তো আমি করে এসেছি। সর্বশেষ তিনি বলেন যে দলিল প্রদান করেন, সেটা হচ্ছে ওমা হুম মিনহা বিমুখরিজিন, যে যারা একবার জান্নাতে প্রবেশ করবে তারা জান্নাত থেকে কখনো বের হবে না। সুতরাং আমি জান্নাতে প্রবেশ করে ফেলেছি, এখন আর জান্নাত থেকে বের হওয়া আল্লাহ তাআলার আদেশ মোতাবেক এটা সম্ভব নয়। যখন এই দলিলগুলি তিনি একে একে তিনটি দলিল দিলেন আর প্রত্যেকটা দলিল হচ্ছে আল্লাহ তাআলার কালাম, তো হযরত সাইয়েদুনা আজরাইল আলাইহিসসালাম তিনি মেনে নিলেন, কেননা এখানে না মানার তো কোনো উপায় নেই, প্রত্যেকটা দলিলই দিয়েছেন তিনি আল্লাহ তাআলার কালাম থেকে। তো এখানে কিন্তু একটি শিক্ষণীয় বিষয় রয়েছে, সেটা হচ্ছে জ্ঞান, ইলমে দিন। ইলমে দিন আপনাকে সর্ব জায়গায় কাজে দিবে, সর্বত্র কাজে দিবে। হযরত ইদ্রিস আলাইহিসসালাম ইলমে দিন তার কাছে ছিল, তিনি জ্ঞানী ছিলেন, যার কারণে জান্নাতে গেলেন, সেখান থেকে এই জ্ঞানের মাধ্যমে দলিল দিয়ে তিনি সেখানে কি করলেন, থেকে গেলেন। আল্লাহু আকবার কাবীর। আমরা আরও দুজন নবীর মেরাজ সম্পর্কে সংক্ষিপ্ত জানার চেষ্টা করব। এখানে আমরা যে হযরত সাইয়েদুনা ইদ্রিস আলাইহিসসালামের মেরাজ এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মেরাজ হয়েছে, পার্থক্য কী রয়েছে আমরা সংক্ষিপ্তভাবে সেই পার্থক্যটাও দেখে নিই। যে হযরত ইদ্রিস আলাইহিসসালাম মেরাজ শুধু জান্নাত এবং জাহান্নামে হয়েছে, অর্থাৎ তিনি জান্নাত এবং জাহান্নাম দর্শন করেছেন, দেখেছেন। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ, তিনি সব কিছু দেখেছেন, জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, তিনি সপ্ত আসমান দেখেছেন, তিনি লওহে মাহফুজ দেখেছেন, আরশ দেখেছেন, সিদরাতুল মুনতাহা দেখেছেন, এমনকি আল্লাহ পাকের দিদারও লাভ করেছেন। দ্বিতীয় বিষয় হলো যে হজরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসালাম জান্নাত ও জাহান্নাম দেখার যে আরজি সেটা নিজ থেকে জানিয়েছেন। আর প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেরাজের সুসংবাদ সেটা স্বয়ং জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসালাম এসে দিয়েছেন। সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম তিনিও মেরাজ করেছেন, তার যে মেরাজ সে ব্যাপারেও কোরআনে পাকের মধ্যে আলোচনা এসেছে, যেমনটা কোরআনে পাকের মধ্যে ইরশাদ হয়েছে, ওয়াকাদালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদি, অর্থাৎ অনুরূপভাবে আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম তাকে আসমান ও জমিনের বাদশাহী দেখিয়েছি। তো এই বাদশাহী দ্বারা অর্থ কী? আসমানের যে বাদশাহী হচ্ছে চন্দ্র, সূর্য এবং তারকা, এবং জমিনের যে বাদশাহী সেটা হচ্ছে পাহাড়, সমুদ্র এবং বৃক্ষ। এ ব্যাপারে উলামায়ে কেরামগণ ব্যাখ্যা করেছেন। হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম যখন তিনি এই দেখেছেন, এই সফর হচ্ছিল, তখন তিনি বিভিন্ন দৃশ্য তো দেখেছেন আসমান ও জমিনের। তো যখন কোনো বান্দা এরকম দেখলেন যে সে আল্লাহর অবাধ্যতায় লিপ্ত রয়েছে, তো আল্লাহ তাআলার নিকট দোয়া করে দিলেন, হে আল্লাহ, সে তোমার অবাধ্য করছে, সে তোমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তুমি তাকে কী করে দাও? ধ্বংস করে দাও। তো আল্লাহ পাক তার দোয়া কবুল করে নিলেন। অনুরূপভাবে যখন আরও একজনকে দেখলেন, তার ব্যাপারেও এই দোয়া করলেন। যখন তৃতীয়বার দেখলেন এবং সেম দোয়া করতে যাচ্ছিলেন, তখনই আল্লাহ পাক বলেন, হে ইব্রাহিম, তুমি হচ্ছে মুস্তাজাবুদ দাওয়াত, তুমি আমার বান্দাদের ব্যাপারে এরকম দোয়া করো না, কেননা আমার দরবারে গুনাহগার বান্দার তিন ধরনের ব্যবস্থা রয়েছে। এক হচ্ছে গুনাহগার ব্যক্তি তাওবা করবে আর আমি তার তাওবা কবুল করে নেব। দ্বিতীয়ত হচ্ছে সে যদিও গুনাহগার, পরবর্তীতে তার বংশ থেকে এরকম ব্যক্তি আমি সৃষ্টি করব, পৃথিবীতে আসবে, যে আমার তাসবিহ পাঠ করবে। তৃতীয়ত হচ্ছে ওই ব্যক্তির রু আমি এমত অবস্থায় কবজ করে নেব, নিয়ে নিব, তবে হাশরের ময়দানে আমি আমার নিজ বদান্যতায় আমি আমার অনুগ্রহে হয়তো তাকে ক্ষমা করে দিব, নয়তো আমি তাকে কী করব? জাহান্নামে শাস্তি দেব। তো যখন আল্লাহ পাক ওহি নাজিল করলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম মানুষদের এই অপকর্ম দেখার পর তিনি বদদোয়া কী করলেন? বন্ধ করে দিলেন, যে এরকম যেন আর হালাক না হয়ে যায়, ধ্বংস না হয়ে যায়। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালামকে আল্লাহ পাক কী করেছেন? আসমান ও জমিনের বিভিন্ন বিষয় দেখিয়েছেন, বাদশাহী দেখিয়েছেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ পাক দেখিয়েছেন, সে ব্যাপারে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, যেমনটা বনী ইসরাইলের আয়াতের মধ্যে আমরা পড়েছি যে লিনুরিয়াহু মিন আয়াতিনা, যেন আমি তাকে দেখাতে পারি মিন আয়াতিনা, আমার বিশেষ নিদর্শনসমূহ। তো এই ব্যাপারে উলামায়ে কেরামগণ বলেন যে আল্লাহ পাক যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালামকে বাদশাহী দেখিয়েছেন, সেটা বাদশাহী ছিল, সেটা জমিন ও আসমানের মধ্যে সীমাবদ্ধ ছিল, কিন্তু আল্লাহ পাক যখন বলেছেন আমার বিশেষ নিদর্শনগুলো আমি আমার হাবিবকে দেখানোর জন্য মেরাজ হয়েছে, তো সেটার অর্থ ব্যাপক রয়েছে। আল্লাহ পাকের নিদর্শন এর মধ্যে ব্যাপকতা রয়েছে, এর মাহাত্ম, এর মর্যাদা বিশেষ রয়েছে। এটা হচ্ছে একটি অর্থ। দ্বিতীয় অর্থ হচ্ছে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম যখন গুনাহগারদের দেখেছেন, তখন তিনি কিন্তু তাদের ব্যাপারে কী করেছেন? বদদোয়া দিয়েছেন। কেন দিয়েছেন? এটা আম্বিয়া কেরামের একটি বিষয় যে আল্লাহ তাআলার প্রতি যার যত বেশি মহব্বত, আল্লাহ তাআলার বিরুদ্ধে কাজ করলে কিন্তু তার তত বেশি কষ্ট লাগে, এটাই স্বাভাবিক। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম হচ্ছেন মুসলিম জাতির পিতা, তার প্রতি আল্লাহ পাকের ভালোবাসা কীরকম ছিল সেটা আমরা কল্পনাও করতে পারবো না। তো যখন তিনি দেখলেন যে আল্লাহ পাকের বিরুদ্ধ আচরণ করা হচ্ছে, আল্লাহ পাকের অবাধ্য হচ্ছে, তো তিনি এটা বরদাস্ত করতে পারেননি। তো বরদাস্ত করতে না পেরে যখন দোয়া করে ফেললেন, আর তিনি ছিলেন মুস্তাজাবুদ দাওয়াত, আল্লাহ পাকও কবুল করে নিয়েছেন, তো এটা তার একটি বৈশিষ্ট্য ছিল। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে আর তার ক্ষেত্রে এই জায়গায় এক পার্থক্য, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম দেখেছেন, সেখানে ঘুরে ঘুরে বিভিন্ন রেওয়ায়াত আমরা পাই যে এই ব্যক্তিকে এই শাস্তি হতে দেখেছেন, অমুক ব্যক্তি ওই কাজ করেছেন এই জন্য তাকে এই শাস্তি দেওয়া হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করেছেন? উম্মতকে কিন্তু সেই মেরাজে ভুলেননি, সেখানে উম্মতকে স্মরণ রেখেছেন, স্মরণ করেছেন, উম্মতের জন্য যেন সহজ হয় সেই বিষয়গুলো আল্লাহ পাকের নিকট আরজ করেছেন। এমনকি এই 50 ওয়াক্ত নামাজকে 5 ওয়াক্ত নিয়ে আসার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের দরবারে কতবার গিয়েছেন? আল্লাহু আকবার, কয়েকবার গিয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার বলেছেন যেটা আপনার উম্মতের জন্য কষ্টকর হয়ে যাবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহিস সালাম উম্মতের মায়ায় আবারও গিয়েছেন, আবারও গিয়েছেন, এবং শেষ পর্যন্ত তিনি বললেন যে এখন আমার আল্লাহ পাকের দরবারে যেতে লজ্জা হচ্ছে, আমি কিভাবে গিয়ে বলবো। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহিস সালামের মেরাজের মধ্যে পার্থক্য ছিল। তিনি দেখেছেন আসমান ও জমিনের বাদশাহী, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন জান্নাত, দেখেছেন জাহান্নাম, দেখেছেন সিদরাতুল মুনতাহা, দেখেছেন আরশ, দেখেছেন সব কিছু, এমনকি আল্লাহ পাকের বিশেষ নিদর্শনাবলী। সর্বশেষ হযরত সাইয়েদুনা ইসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সংক্ষিপ্তভাবে ইনশাআল্লাহ চেষ্টা করব শেষ করার, যে হযরত সাইয়েদুনা ইসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ওঠার যে বিষয়টা রয়েছে, যেমনটা আমরা কোরআনে পাকের মধ্যে দেখতে পাই, বিস্তারিত আলোচনা এসেছে সূরা নিসার আয়াত 157-র মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়াকাউলিহি মিন্না কাতালনাল মাসীহা ঈসা ইবনে মারইয়াম। অর্থাৎ এখানে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে শহীদ করার যে চেষ্টা করেছিল অমুসলিমরা, এবং আল্লাহ পাক তাকে বাঁচিয়ে নিয়ে গিয়েছেন দ্বিতীয় আসমানে, এবং এটা তার জন্য এক বিশেষ মর্যাদা ছিল। তো আল্লাহ পাক হযরত সাইয়েদুনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মেরাজ করিয়েছেন, ঊর্ধ্ব ভ্রমণ করিয়েছেন, তবে সেটা দ্বিতীয় আসমান পর্যন্ত, আর সেটা হয়েছে তাকে বাঁচানোর জন্য। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে মেরাজ আল্লাহ পাক করিয়েছেন সেটা দ্বিতীয় আসমান পর্যন্ত সীমাবদ্ধ ছিল না, সেটা আমরা ইতিমধ্যে জেনেছি, সেটা লামাকাম পর্যন্ত ছিল। এবং আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁচানোর জন্য নয়, বরং কী করার জন্য? সান্ত্বনা দেওয়ার জন্য। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ভ্রমণ করেছেন সেটা ছিল আনন্দ ভ্রমণ, আর হযরত সাইয়েদুনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ভ্রমণ করেছিলেন সেটা ছিল শুধু সফর। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভ্রমণের ক্ষেত্রে নানান বিষয় তিনি অবলোকন করেছেন, কিন্তু ঈসা আলাইহিস সালামের ক্ষেত্রে এই বিষয়টি পাওয়া যায় না। সুতরাং আমরা 4 জন আম্বিয়া কেরামের মেরাজ সম্পর্কে জানলাম, সেখানে তাদের বিশেষত্ব, তাদের মাহাত্ম বৈশিষ্ট্য অবশ্যই রয়েছে, এগুলো এক একজন আম্বিয়া কেরামের বিশেষত্ব বৈশিষ্ট্য, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহিস সালামের বিশেষত্ব বৈশিষ্ট্য সবচেয়ে আগে, সবার উপরে, সেটা এখানে আমরা বোঝার চেষ্টা করলাম, জানার চেষ্টা করেছি, উলামায়ে কেরামগণ সে বিষয়টি বোঝানোর চেষ্টা করেছে। আল্লাহ পাক আমাদেরকে যথাযথ বোঝার এবং আমাদেরকে আকীদায়ে আহলে সুন্নত এর উপর প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুন। আমরা যেন আকীদা আহলে সুন্নত লালন করে, ধারণ করে এই জীবন অতিবাহিত করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবিয়্যিল আমিন, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।